আপনারা আছেন এসবিএস বাংলার সঙ্গে। আরো জানতে শুনুন sbs.com.au/bangla।
অনিন্দ্য সুন্দর শরদের বাদনটি বাজিয়েছেন ওস্তাদ আলাউদ্দিন খাঁ সাহেবের উত্তরসূরি সিডনি নিবাসী তানিম হায়াত খান রাজিব। সঙ্গীতে পারিবারিক ঐতিহ্য সেনিয়া মাইহার ঘরানা ধরে রাখার পাশাপাশি তিনি প্রাচ্য ও পাশ্চাত্যের সম্মিলিত ফিউশন ধারার সঙ্গীত চর্চা করে যাচ্ছেন। এসবিএস বাংলার সাথে এই আলাপচারিতায় তিনি জানিয়েছেন তাঁর সঙ্গীত চর্চার কথা এবং সঙ্গীত নিয়ে তাঁর নিজস্ব ভাবনার কথা। তানিম হায়াত খান রাজিব, এসবিএস বাংলায় আপনাকে স্বাগত।
অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, কথা বলার সুযোগ দেওয়ার জন্য।
আপনি মূলত কি ধরনের সঙ্গীত চর্চা করেন?
আমার সঙ্গীতের মূলটা হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীত, ক্লাসিক্যাল, যেটা হিন্দুস্তানি ক্লাসিক্যাল সঙ্গীত যেটাকে বলে আর কি, ইনস্ট্রুমেন্টাল, এটা আমার মূল। তবে আরেকটা যেটা কথা হচ্ছে যে শাস্ত্রীয় সঙ্গীত চর্চা করলে যে কোনো সঙ্গীতই চর্চা করা যায়, তো শাস্ত্রীয় সঙ্গীত চর্চা করার ফলে আমি ক্রিয়েটিভ কিছু কাজ করতে পারছি। আমি সুর করছি, অনেক টিউন করছি, নিজের কম্পোজিশন বানাচ্ছি, তো সেগুলো সুযোগ হয়ে যাচ্ছে। তবে বেসটা যদি শাস্ত্রীয় সঙ্গীত হয়, যেটা আমার আছে, সেটা হলে এই ধরনের সবগুলো কাজ করতে সুবিধা হয় আর কি।
এই শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নেওয়া আর গানের জগতে বা সুসৃষ্টিতে আপনার প্রাজ্ঞ হয়ে ওঠা, এটা কিভাবে হলো? কিভাবে আপনি গানের জগতে এলেন?
গানের জগতে থাকার মূল ব্যাপারটা পারিবারিকভাবেই ছিল। নতুন করে মানে শেখার ব্যাপারটা কিছুটা ছিল, তবে উৎসাহ দেওয়ার ব্যাপারটা সেরকম ছিল না। আমাদের পারিবারিক কিছু নিয়ম শৃঙ্খলা ছিল যে পড়াশোনার পাশাপাশি গান বাজনা করার সুযোগ দেওয়া হতো না, আমাদের পরিপূর্ণভাবে পড়াশোনা করতে হতো। পরবর্তীতে যখন পড়াশোনা মোটামুটি একটা স্টেবল পজিশনে এসে গেল, ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেলাম, তখন থেকে মোটামুটি আমি নিজের উৎসাহী প্রথমত আমি ইনস্ট্রুমেন্টটা বাজানো শুরু করি। প্রথমে গিটার শিখে, তবলা শিখে, সবকিছু আমার নিজস্ব উৎসাহী শুরু হয়। তবলাটা আমার মা চেয়েছিলেন যে একটা ইনস্ট্রুমেন্ট শিখুক, তবলাটা, এটাতে আমার খুব উপকার হয়েছিল স্টার্টিংয়ে। কিন্তু পরবর্তীতে তবলাটাকে আমি কেমন সিরিয়াসলি নিতে পারিনি, আমার সুরটা খুব পছন্দ হতো, সুর নাই যে যন্ত্রে আমার খুব একটা ভালো লাগতো না, যে কারণে গিটারটা আমি নিজে নিজে শুরু করি। পরে বেস গিটার শিখেছি, রিদম প্রোগ্রামিং শিখেছিলাম, রিদম বাজানো শিখেছিলাম। পরে আমি আমাদের পারিবারিক ইনস্ট্রুমেন্ট সরতা, এটাও আমার নিজের ইচ্ছাতেই শেখা ধরা আর কি ইনস্ট্রুমেন্টটা। পরে আমার মায়ের উৎসাহ ছিল সবকিছুতে, আর আমার চাচাতো ভাই, আমার আপন চাচাতো ভাই, আমার গুরু ওস্তাদ সাদত হোসেন খান, ওনার কাছে আমার সরবে হাতে খড়ি। যতটুকু এসেছি, যতটুকু জেনেছি সরৎ নিয়ে 1998 থেকে, সবকিছুই একটা মানুষের কারণে আমার শেখা, আমার ওস্তাদ ওস্তাদ সাদত হোসেন খান।
আচ্ছা, অনেকে অনেকভাবে সুর রচনা করে থাকেন এবং অনেক জায়গাতে এই সুরের খোঁজ পেয়ে থাকেন বা ইন্সপিরেশন পেয়ে থাকেন, আপনার ক্ষেত্রে কেমন? কোনো কম্পোজিশন করার সময় বা সুর রচনার সময় কোন বিষয়টা আপনাকে অনেক বেশি প্রভাবিত করে বলে আপনি মনে করেন?
আমার প্রভাবিত করার ব্যাপারটা সবসময় কাজ করে আমাদের আরেকজন দাদু ছিলেন, আমার মেজো দাদু ফকির আফতাবউদ্দিন খাঁ সাহেব। আমি মনে প্রাণে বিশ্বাস করি যে ওনার একটা পরোক্ষ বা প্রত্যক্ষ প্রভাব আমার উপরে আছে। এটা বিভিন্ন কারণেই আমি কথাটা বলছি, আউট অফ নোওয়্যার যে আমি এটা বলছি তা না, বেশ কিছু ঘটনা আছে যেগুলো আমি আর এখন বলছি না, কিন্তু সেগুলোর কারণে আমি বিশ্বাস করি যে ওনার একটা উপস্থিতি আমার মধ্যে আছে। তা আমি ওইটাকে আমার উনি আধ্যাত্মিক ছিলেন, উনি অত্যন্ত আধ্যাত্মিক ছিলেন এবং স্পিরিচুয়াল, এই জন্য ওনাকে বলা হতো ফকির, ফকির আফতাবউদ্দিন খাঁ নামে পরিচিত ছিলেন। আসল নাম আফতাবউদ্দিন খাঁ, কিন্তু স্পিরিচুয়াল ছিলেন বলে ফকির আফতাবউদ্দিন খাঁ বলা হতো। তো এই ধরনের অনেক রকম গল্প চালু আছে, অনেক রকম ঘটনাও দেখেছি, আমি নিজেও কিছু ঘটনার সাক্ষী আছি, যে কারণে আমি অনেক স্পিরিচুয়াল ব্যাপারটাকে বিশ্বাস করি। তো আমি যে কোনো কিছু সময় আমি এই স্পিরিচুয়াল ব্যাপারটা, যখন উনি 150 বছর আগে বা 178 বছর আগে উনি টিউন করে গেছেন গানের, অনেক সুর তৈরি করে গেছেন, মলয়া সঙ্গীত যেটাকে বলা হয়, যেটা ব্রাহ্মণ বাড়িতে অত্যন্ত পরিচিত, মনমোহন দত্ত, লব কুশ পাল আর আফতাবউদ্দিন খাঁ, এই তিনজনের নামের আদ্যাক্ষর নিয়ে মলয়া সঙ্গীত করা হতো, এই মলয়া সঙ্গীত নামে পরিচিত। এই গানগুলোর প্রত্যেকটা সুর করেছেন আমার দাদু ওস্তাদ ফকির আফতাবউদ্দিন খাঁ সাহেব। তো যে কারণে সুরের ব্যাপারটার অনুপ্রেরণা ব্যাপারটা আমি বলবো যে আমি ওনার কাছ থেকে এসেছে, আমি ওনাকেই স্মরণ করি, ওনার কথাটি আমি ধারণ করে আমি সুরের ব্যাপারটা আমি চিন্তা করি যখন আমি টিউন করতে বসি বা কম্পোজ করতে বসি।
গানের যে ট্রেডিশন বা সুরের যে ট্রেডিশন আপনাদের পারিবারিকভাবে আপনারা রক্ষণাবেক্ষণ করে আসছেন, আপনাদের কোনো পারিবারিক কোনো গানের বা সুরের ঘরানা কি আছে, এটা নিয়ে কিছু বলবেন?
হ্যাঁ, ঘরানা অবশ্যই আছে। আমার দাদু আলাউদ্দিন খাঁ সাহেব ঘরানা তৈরি করেছেন। উনি শিখেছিলেন ওস্তাদ ওয়াজির খাঁর কাছে, তারা ছিল সেনি ঘরানা। উনি সেনি ঘরানা থেকে শিখে এসে উনি বাইহারে যখন সেটেল করেন, উনি বাজনাকে প্রচন্ড ভাবে ইম্প্রোভাইজ করেন এবং সেনি ঘরানার যে মেইন বাজগুলো ছিল সেই বাজগুলো থেকে বের হয়ে উনি নিজস্ব কিছু বাজ তৈরি করেন, এবং যে কারণে উনি নিজস্ব ঘরানা তৈরি হয় সেনিয়া মাইহার ঘরানা। এবং আমার আলাউদ্দিন খাঁ সাহেব থেকে শুরু করে এর পরবর্তীতে আমরা যারা পরবর্তী যারা বাজাচ্ছি তারা সবাই আমাদের সেই ঘরানা আলাউদ্দিন খাঁ সাহেবের যে বাজ যে ঘরানা সেটাকে আমরা ফলো করি। তো এটাই আমাদের ঘরানা, সেনিয়া মাইহার ঘরানা, পৃথিবীতে একটা এস্টাবলিশ ঘরানা যেটার স্রষ্টা আমার দাদু ওস্তাদ আলাউদ্দিন খাঁ সাহেব।
আমরা আপনার বেশ কিছু সাম্প্রতিক কাজ দেখেছি, হারমোনিক মাইনর, তারপরে রাস্টি ডাস্ট, এরকম বেশ কিছু ফিউশন টাইপের কম্পোজিশন আমরা ইউটিউব সহ অনলাইন প্ল্যাটফর্মে আমরা দেখেছি। আপনার কোনো ইউনিক ফিউশন কি আছে, যেমন আমরা হয়তো বা দেখি যে ভাংরার সাথে র্যাগে বা এ ধরনের কিছু, আপনার শাস্ত্রীয় কোনো রাগ বা ঠাটের সাথে পাশ্চাত্যের কোনো বিশেষ ধারার আপনার এরকম ফিউশন বা সংমিশ্রণ কোনো একটা কাজ নিয়ে বলবেন?
আমরা আইরিশ হুইসলের সাথে কাজ করেছি, যেটা হচ্ছে কি টোটাল ইউরোপিয়ান। আইরিশ হুইসলের সাথে দীপ্তি অরণি বাজিয়েছে, ও পুরো আইরিশ হুইসলের আইরিশ ফোকটাও বাজিয়েছে, আর আমি সেটার সাথে আমি আমাদের বাংলাদেশি একদম যেটা বাংলাদেশের জেনুইন ফোক যেটা পল্লী সেই মিউজিকটা আমি করেছি, যেটা আমাদের তুমি যেটা বলেছো আমাদের ইউটিউবের চ্যানেল, এগুলো সব আছে। অরণির সাথে আমার তিনটা কাজ আছে, সেগুলো আইরিশ হুইসলের সাথে আমি করেছি। আর এর বাইরে হ্যাঁ, সব আমি যাই বাজাই না কেন তার একটা রাগ রাগের ভিত্তিতে আমি বাজাই। আইরিশ হুইসলের সঙ্গে আমি রাগ দেশকে ভেঙে বাজিয়েছিলাম, আর হারমোনিক মাইনারে আমি রাগ কিরবানিকে ভেঙে বাজিয়েছি। সুতরাং ওই ওই রাগ কিরবানিটা মাথায় রেখেই ফিউশনের নোটগুলো মিক্স করা হচ্ছে। মানে এমন না যে আমি ফিউশন বেস করে আমারটাকে আমি যাচ্ছি, আমি আমারটাকে মেইন রেখে এটার অ্যারাউন্ড এই মিউজিকটাকে সার্কেল করে ক্লাস্টার করে আমি কি ধরনের মিউজিক করতে হবে সেই ইনস্ট্রাকশনগুলো আমি তখন দেওয়ার চেষ্টা করি আর কি। এভাবেই জিনিসটাকে একটা পরিপূর্ণ রূপ দেওয়া সম্ভব হয়।
বিশেষ কোনো ধারার প্রতি কি আপনার বিশেষ কোনো পছন্দ আছে, দুর্বলতা আছে, জ্যাজ কিংবা এই ধরনের কিছু?
না, আমি সব ধরনের মিউজিক শুনি, এইটা আমার একটা বৈশিষ্ট্য। আমি বিশেষ আমি হেভি মেটালও শুনি, এক্সট্রিমলি চিৎকার রক স্টার আমি সেসবও শুনি, সব কিছুতে। মিউজিক কখনোই বলে যে অপসংস্কৃতি বা ভুল জায়গায় বা শুদ্ধ মিউজিক, এটা আমি এটা আমার কথা হয়তো অনেকেই অফেন্ডেড হবে, কিন্তু আমি বিশ্বাস করি যে কোনো কিছুই অশুদ্ধ না। প্রেজেন্টেশনটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমি যদি একটা রক গানকে প্রেজেন্ট করতে পারি হাই স্কেলে উইথ টিউন, আমি যদি সুরে গাইতে পারি সেটাই হচ্ছে সমস্যা। কারণ রক গানের নাম করে আমি যদি বেসুরো গলায় লাফালাফি চিৎকার করি তখন এটাকে আমি বলবো অপসংস্কৃতি বা অশুদ্ধ হয়ে যাচ্ছে। কিন্তু আমি যে রক গানটাকে আমি সুরে করতে পারি, আমি সত্যিকার অর্থে এই যে এত রক ব্যান্ড ওয়েস্টার্ন আমেরিকাতে এত এত যে রক ব্যান্ড হেভি মেটাল ব্যান্ড সেটা ডায়ার স্ট্রেটস বলি আমরা বা ইউরোপ যে ব্যান্ড এগুলো এগুলি, আমি কিন্তু সত্যিকার অর্থে আমি এদের কাউকে কোনোদিন এত বছরে 40 বছরে 45 বছর আমি তাদেরকে কোনোদিন বেসুরো গাইতে শুনিনি কোনোদিন। সুতরাং বেসুরো কনসেপ্ট অপসংস্কৃতি আসে তখন যখন আমাদের দেশে যখন ওয়েস্টার্ন গানকে কপি করতে গিয়ে তারা এখানকার সিভি মেটাল গান করতে গিয়ে সুরে বেসুরে যাচ্ছেতাই করে ফেলে, তখনই জিনিসটা কানের যে কানে রক্তক্ষরণ হয়, তখনই এটাকে অপসংস্কৃতি হয়ে যায় এবং তারা তখন মূল গ্রাউন্ডটা হারিয়ে ফেলে। এবং এর ফলে যেটা হয়, দোষ গিয়ে পড়ে যে বিদেশি সংস্কৃতি আমাদেরকে প্রভাব ফেলে নষ্ট করছে। না, বিদেশি সংস্কৃতির ভালোটা যদি নিয়ে আমরা করতে পারি এটা কোনোদিনই নষ্ট হবে না। আমি হেভি মেটালের সঙ্গে সরল বাজানোর ক্ষমতা রাখি, এটুকু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, কারণ সেই সময় সরলটাকে আমার সেভাবে প্রেজেন্ট করতে হবে। তার জন্য আমি হেভি মেটাল শুনি, রক শুনি, সব শুনি, আমার কোনো দুর্বলতা নেই কোনো কিছুর জন্য, আমি সব কিছু শুনি 100%।
সাম্প্রতিক বা বর্তমানে কী কী নিয়ে কাজ করছেন আর ভবিষ্যতে কী প্রজেক্ট নিয়ে কাজ করার ইচ্ছা আছে আপনার, কোনো অ্যালবাম বা নতুন কোনো প্রজেক্ট?
কাজ সবসময়ই আমি করতে থাকি। এখন যেটা হয় যে এখন আর ওই অ্যালবামের ব্যাপারটা কনসেপ্ট আসলে হারিয়ে গেছে। আগে ছিল অ্যালবাম সিডি করা হতো, 8-10টা গান নিয়ে অ্যালবাম করা হতো, আমার নিজেরও একটা অ্যালবাম ছিল 2012 বের করেছিলাম, এই জিনিসগুলো এখন হারিয়ে গেছে। এখন যেটা করতে এখন যেটা কালচার বা প্র্যাকটিস যেটা আমাদের এখন নতুন যে ট্রেন্ড সেটা হচ্ছে কি যে সিঙ্গেল একটা করে গান হবে, সেই গানটা ইউটিউবে রিলিজ হবে, এখন এটাই এটাই এখন ট্রেন্ড হয়ে গেছে। তো আমি যেটা সবসময় নিজেকে ব্যস্ত রাখি, আমি দুটো একসাথে তিনটে জিনিস আমি নিজেকে একসঙ্গে ব্যস্ত রাখি সবসময় মিউজিক রিলেটেড। এক নম্বর হচ্ছে আমি প্রচুর টিউন করতে থাকি, এবং আমার টিউনে আমার খালা সাবিনী ইয়াসমিন গান করেছেন, ডলি শান্তনী গান করেছেন, নাজু এখন গান করেছেন, আর তাজরিন গহর গান করেছেন, এরা সবাই বাংলাদেশের অত্যন্ত সিনিয়র এবং এস্টাবলিশ শিল্পী। আগুন ভাইয়ের গান রেডি আছে, দেশে যেতে পারছি না বলে আগুন ভাই আমার গানটা করতে পারছেন না। আমি এই রিসেন্ট একজন আমার সাথে কথা বলেছে বাংলাদেশে, উনি অত্যন্ত পরিচিত এবং নাম করা প্রিয়াঙ্কা গো, উনি আমার একটা গান করছেন আমার টিউনে। তো আমি সব এস্টাবলিশ শিল্পীদেরকে নিয়ে আমি আস্তে আস্তে কিছু কিছু প্রজেক্ট হাতে করছি, কিছু কিছু এক্সেপশনাল গান করাচ্ছি আমি যাদেরকে দিয়ে, যেগুলো কমার্শিয়াল গান হলেও সেই গানগুলো গাইতে বা করতে গেলে জেনুইন এক্সপার্টিস এবং নলেজের দরকার হবে। আমি কিছু একটু ভিন্ন ধারার কাজ করছি, এই প্রজেক্ট আমার একটা প্রজেক্ট। পাশাপাশি আমি নিজেও গান করছি প্রচুর, আমার এই মুহূর্তে 6-7 গান আমার নিজের গাওয়া লকডাউনের কারণে বন্ধ ছিল, সেগুলো রিলিজ হচ্ছে এই মুহূর্তে। 104 গানের প্রোডাকশন বাংলাদেশে কাজ হচ্ছে আমার। আর এর বাইরে সফিকা নাসরিন মিমি আমার 7 গান প্রজেক্ট, এর মধ্যে 1 গান রিলিজ হয়ে গেছে মিউজিক ভিডিও হয়ে, আরও 6 গান রিলিজ হবে ইন নিয়ার ফিউচার। এই হলো আমার সেকেন্ড ব্যাপার। থার্ডটা হচ্ছে কি যে আমার বিয়ন্ড দ্য বর্ডার আমাদের একটা অনলাইন ব্যান্ড আছে, এই বিয়ন্ড দ্য বর্ডারকে নিয়ে আমরা প্রচুর কভার সং করি এবং গানগুলোকে, পুরোনো গানগুলোকে নতুন করে ভেঙে আমরা নতুন করে মিউজিক করি একদম স্ক্র্যাচ থেকে, যেটার সঙ্গে অরিজিনাল মিউজিকের কোনো সম্পর্ক থাকে না, কোনো কানেকশন থাকে না, সম্পূর্ণ নিজেদের চিন্তাভাবনা থেকে মিউজিকগুলো করি। তো আমি সেটা শরৎ বাজাই। তো এই জিনিসটা আমাদের একটা প্রজেক্ট, অনগোয়িং প্রজেক্ট। আমরা লকডাউন থেকে শুরু করেছিলাম 2020 মার্চ এপ্রিল থেকে, লকডাউন থেকে আমরা শুরু করেছিলাম, 1-1.5 বছর হয়ে গেল, আমরা অলরেডি 33 গান আমরা প্রডিউস করেছি এবং আমরা ফেসবুক ইউটিউবে এসে করে দিচ্ছি। আর এর বাইরে আমি একটা, এগুলো সবই কিন্তু কমার্শিয়াল কাজের পর্যায়ে কাছাকাছি চলে যাচ্ছে বা মডার্ন কাজে চলে যাচ্ছে, আমি আমার অরিজিন যেটা আমার যে সাবকন্টিনেন্স আমাদের যে ক্লাসিক্যালের যে ব্যাপারটা এটাকে ধরে রাখার জন্য আমি একটা আলাদা প্রজেক্ট করি। এই প্রজেক্টটা হয় একজন সিঙ্গারের সাথে শরদের ডুয়েট হবে, সেটা তবলা সহ হতে পারে, তবলা ছাড়াও হতে পারে, আমরা নজরুল সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত আধুনিক গান হতে পারে, কিন্তু গানটা টোটালি তব শরদ বেসড হবে। আমি শরদে বাজাবো ইন্টারলিউড প্রিলিউড ফিলার এভরিথিং, পুরো গানে দুটো ইনস্ট্রুমেন্ট থাকবে, গান এবং শরদ, তবলা থাকতে পারে বা গিটার থাকতে পারে, কিন্তু আর কোনো কিবোর্ড বা একটা লিড গিটার কোনো কিছু থাকবে না, এটা পিওরলি আমার শরদ। এর ফলে আমি সেই শরদের যে ক্লাসিক্যালের যে আমার যে নলেজ, যে শিক্ষা, সেটাকে আমি পুরোপুরি অ্যাপ্লাই করে আমি সেই গানগুলোকে আমরা করি। এটা আমার পার্সোনাল প্রজেক্ট, অসংখ্য অনেক শিল্পী করেছেন আমার সঙ্গে এই কাজ, এগুলো ইন্ডিভিজুয়াল একজন একজন করে শিল্পীর সঙ্গে কাজ করে, খুবই কষ্টকর কাজ, কারণ ডিস্টেন্স একটা ম্যাটার, আমরা একসাথে কাজ করি না, আমি অনলাইনে কাজগুলো করি, আমি ডেভেলপ সেগুলো আমি শিখিয়ে দিই কীভাবে করতে হয়। তো আমি এটুকু বলতে পারি যে গান বাজনা করার পাশাপাশি আমাকে টেকনোলজিক্যালি অনেক অ্যাডভান্স হতে হয়েছে এই কাজগুলো করার জন্য, এই চ্যালেঞ্জটা আমি খুব এনজয় করি এবং এখন পর্যন্ত প্রতিটা প্রজেক্ট সাকসেসফুল হয়েছে। এবং আমাদের প্রজেক্টগুলো 7-8 মিনিটের লম্বা হয়ে থাকে, আমি কমার্শিয়াল কাজে যাইনি যে 4 মিনিটের মধ্যে করতে হবে, এটা আমার আরেকটা বিশেষ প্রজেক্ট, যে প্রজেক্টের মাধ্যমে আমি আমার ক্লাসিক্যাল স্টাইলটা আমি আমার অডিয়েন্স বা ভিউয়ারদের জন্য আমি প্রেজেন্ট করে যাচ্ছি।
আপনাদের সাম্প্রতিক কাজ হারমোনিক মাইনর নিয়ে কিছু বলবেন?
খুবই চ্যালেঞ্জিং একটা কাজ ছিল, চ্যালেঞ্জটা আমার জন্য ছিল এই কারণে যে এটা একটা 7.5-8 মিনিট একটা ভিডিও, তো 8 মিনিট একজন একটা অডিয়েন্সকে একটা ভিউয়ার্সকে ধরে রাখা একটা ডিফিকাল্ট চ্যালেঞ্জ ছিল। এই জন্য আমি ভাবলাম যে এটাকে অন্যভাবে প্রেজেন্ট করা যায় কিনা, এই জন্য শরদের সাথে আমি অর্পিতাকে ইনভলভ করলাম, ভারতনাট্যমের কিছু মুদ্রা, কিছু নাচের কিছু জিনিস ইনভলভ করলাম, আর ইনভলভ করলাম আমি আমাদের সিডনির অত্যন্ত বিখ্যাত এখন স্বনামধন্য রুবাই হুদাকে, উনি ক্যামেরা কাজটা প্রায় পিছনে কাজটা দারুণভাবে করেন। তো বিভিন্ন লোকেশন সিলেক্ট করে উনি ড্রোন ইউজ করেছেন, করে উনি দারুণ অ্যাট্রাক্টিভ একটা প্রেজেন্টেশন করেছেন। তো আমরা যেটা চেয়েছিলাম যে শুধু শরদের সাউন্ডটা না, সাউন্ড বা সাউন্ডের পাশাপাশি নাচ, সেই দৃশ্যায়ন, এসব কিছু মিলিয়ে একটা কম্প্যাক্ট একটা প্যাকেজ তৈরি করতে। তা আমি বলবো যে এই ধরনের কাজ বাংলাদেশে আসলে কখনো হয়নি, যে শরদের সাথে ভারতনাট্যমের একটা ডুয়েট, এটা অফিসিয়াল মিউজিক ভিডিও কখনো হয়নি। তা আমি একটা পায়োনিয়ার কাজ করেছি আমি এটা নিশ্চিন্তে বলতে পারি, এবং এই জন্য আমি আমাদের যে কো আর্টিস্ট ছিল অর্পিত, ওকে আমি ধন্যবাদ জানাই আমার এই জার্নিতে আমার সাথে থাকার জন্য, আর রুবাই ভাইকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর করে ভিডিওগ্রাফির পরে এডিটিং করে জিনিসটাকে একটা ফাইনাল প্রোডাকশন দেওয়ার জন্য।
ধন্যবাদ রাজিত। আমরা আমাদের সাক্ষাৎকারের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, SBS বাংলার পাঠক শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলবেন?
SBS বাংলা এই যে কমিউনিটি কাজগুলো করছে এটার জন্য আমি বিশেষ ধন্যবাদ জানাই, এবং SBS রেডিওর সঙ্গেই থাকুন, SBS বাংলা রেডিওর সঙ্গেই থাকুন, বিদেশে থেকে দেশের সংস্কৃতির চর্চাটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেন আমাদের আমরা আমাদের মূল শেকড়টাকে না হারিয়ে যাই, না হারিয়ে ফেলি। তো সেজন্যই বলবো যে আমাদের অডিয়েন্সেরও দায়িত্ব আছে SBS বাংলার সঙ্গে থাকা, তো সবাইকে বলবো SBS বাংলার সাথেই থাকুন, বাংলাদেশি সংস্কৃতিকে সামনে নিয়ে চলুন।
অনেক ধন্যবাদ তানিম হায়াত খান রাজিত, SBS বাংলাকে সময় দেওয়ার জন্য আবারও অনেক ধন্যবাদ।
আবার ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানার জন্য, অসংখ্য ধন্যবাদ।
ফেসবুকে ফলো করুন SBS বাংলা। আমাদেরকে লাইক দিন, শেয়ার করুন, আপনার মতামত দিন।